بسم الله الرحمن الرحيم. الحمد لله والصلاة والسلام على رسول الله وعلى آله وصحبه من والاه، أما بعد، أحبتي في الله، السلام عليكم الله وبركاته.
وعليكم السلام ورحمة الله وبركاته.
আমরা আল্লাহ তাআলা কারণে গত পাঁচে ইমানের ছয়টি রুকন থেকে চারটি রুকন পর্যন্ত আমাদের আলোচনা সম্পন্ন হয়েছিল। আজকে আমরা ইমানের পঞ্চম রুকন আল বাস বাদুল মউত ওয়াল ইমান বিল কদরিহি ওয়া শাররিহি এই দুটো রুকন নিয়ে আলোচনার চেষ্টা করবো ইনশাআল্লাহ। ইমানের পঞ্চম রুকন হচ্ছে আর ইমান বিল বাদ বাদুল মউত, মৃত্যুর পরে পুনরুত্থিত হওয়া সম্পর্কে, পুনরায় উত্থিত হওয়া সম্পর্কে বিশ্বাস পোষণ করা। আর এটা হচ্ছে যে এই বিশ্বাস পুনঃপোষণ করা যে প্রত্যেকটি মানুষ তার মৃত্যুর পরে তাদের কবর থেকে পুনরায় জীবিত হয়ে ইয়াউমুল কিয়ামা আল্লাহর কাছে ফিরে যাবে এবং সেখানে তাদের দুনিয়াতে যে সকল আমল তারা করেছিল এসব আমলের প্রতিদান কিংবা প্রতিফল তাদেরকে দেয়া হবে। যেভাবে এর বর্ণনা যেভাবে আন এবং সুন্নাতে রাসূলের মধ্যে দেয়া হয়েছে এই পুনরুত্থান সম্পর্কে সেভাবেই বিশ্বাস করা। কিয়ামতের দিন প্রত্যেকটি মানুষ তার কবর থেকে বিধ্বস্ত অবস্থায় এবং হতনাবিহীন অবস্থায় আল্লাহর দরবারে হাজির হবে এবং সেদিন তাদের দুনিয়ার তারা দুনিয়ায় যা করেছিল সঠিক প্রতিফল প্রদান করা হবে। ইন খাইরান ফাখাইরা ওয়া ইন শাররান ফাশাররা, যদি দুনিয়াতে ভালো কাজ করে তাহলে অবশ্যই ভালো প্রতিদান পাবে আর যদি মন্দ কাজ করে থাকে তাহলে মন্দ প্রতিদান পাবে। এই হল ইমান বাদ আল মউত সম্পর্কে সংক্ষিপ্ত কথা, যে এটার উপরে অবশ্যই আমাদের ইমান পোষণ করতে হবে, এটাকে বিশ্বাসী হবে যে মৃত্যুর পরে আবার আমাদেরকে আল্লাহর দরবারে হাজির হতে হবে জীবিত হয়ে এবং সেখানে প্রত্যেককে কাজের হিসাব দিতে হবে, এর পরিণতি ভোগ করতে হবে কিংবা প্রতিফল লাভ করতে হবে। একথা যে প্রত্যেকটি মানুষ পরে আবার তার পুনরুত্থান ঘটবে, সে পুনর্জীবিত হবে, এই বিশ্বাস ইহুদি নাসারাও পোষণ করে, শুধু মুসলমানরা না বরং ইহুদি নাসারাও এই বিশ্বাস পোষণ করে যে কিয়ামতের দিন এমন একদিন আসবে যেদিন প্রত্যেকটি মানুষকে আবার পুনর্জীবিত হতে হবে এবং তাকে তার কাজের হিসাব নিকাশ দিতে হবে এবং তার প্রতিফল লাভ করতে হবে কিংবা পরিণতি ভোগ করতে হবে। কোরআনে কারিমে এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আহাদিসের দ্বারা এই সত্য প্রমাণিত যে মানুষের পুনরুত্থান ঘটবে, পুনর্জীবিত হয়ে মানুষ আল্লাহর দরবারে হাজির হবে। এ সম্পর্কে কোরআনে কারিমে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইরশাদ করেছেন, কাফিররা মনে করে যে তারা আবার পুনর্জীবিত হবে না, তাদের পুনরুত্থান ঘটবে না। হ্যাঁ নবী, আপনি বলুন বালা ও রব্বি, অবশ্যই প্রতিপালকের শপথ কসম করে আমি বলছি, লাতু বাসুন না, অবশ্যই তোমরা পুনরুত্থিত হবে। এবং সূরাতুল মুমিনিনের সূরা মিনুনের 15-16 নম্বর আয়াতে আল্লাহ তাআলা ইরশাদ করেছেন, ثُمَّ إِنَّكُمْ بَعْدَ ذَلِكَ لَمَيِّتُونَ ثُمَّ إِنَّكُمْ يَوْمَ الْقِيَامَةِ تُبْعَثُونَ, যে অতঃপর তোমরা এই জীবনের পরে তোমরা অবশ্যই মৃত্যুবরণ করবে, ثُمَّ إِنَّكُمْ يَوْمَ الْقِيَامَةِ تُبْعَثُونَ, অতঃপর আবার তোমরা কিয়ামতের দিন তুবাউন তোমাদেরকে পুনর্জীবিত করে উঠিয়ে নেওয়া হবে। তো কোরআনে কারীমের আরো অনেক আয়াত আছে যে আয়াতগুলো প্রমাণ করে যে মানুষকে মৃত্যুর পরে আবার পুনর্জীবিত হয়ে তার উত্থান ঘটবে, ইয়াউমুল কিয়ামা আল্লাহর দরবারে এসে হাজির হবে। যেমন সূরাতুল ইনশিকাকের 6 নম্বর আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইরশাদ করেছেন, ইয়া আইয়ুহাল ইনসান ইন্নাকা কাদিহুন ইলা রাব্বিকা কাদহান ফামুলাকি, যে হে মানুষ, ইন্নাকা কাদিহুন ইলা রাব্বিক, তোমাকে কষ্ট স্বীকার করতে হবে তোমার রব পর্যন্ত পৌঁছাতে, ফামুলাকি অতঃপর তুমি তার সাক্ষাৎ লাভ করবে, ফামুলাকি সেদিন তুমি তোমার রবের সাক্ষাৎ লাভ করবে, অথবা তুমি তোমার যে কাজ করেছো দুনিয়াতে সে কাজের সাথে সাক্ষাৎ ঘটবে তোমার সেদিন। দুটো অর্থই হতে পারে, তো যদি কাজের সাথে সাক্ষাৎ ঘটে তাহলে এই কাজের প্রতিফল কিংবা প্রতিদান যিনি দেন তিনি হলেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, সুতরাং সেই প্রতিফল বা প্রতিদান লাভ করার জন্য তাকে আল্লাহর সাথে তার সাক্ষাৎ ঘটবে, আল্লাহর দরবারে তাকে হাজির হতে হবে। আর যদি ফামুলাকি, যে সেদিন তুমি আল্লাহর সাথে তোমার সাক্ষাৎ ঘটবে, তাহলে তো এর অর্থ সুস্পষ্ট যে মানুষ মৃত্যুর পরে ইয়াউমুল কিয়ামা সে আল্লাহর দরবারে হাজির হবে, আল্লাহর সামনে হাজির হবে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার কাজের হিসাব নেবেন এবং তার পাওনা যেটুকু আছে সঠিকভাবে বুঝিয়ে দেবেন। এ ব্যাপারে মুতাওয়াতির হাদিস দ্বারাও মৃত্যুর পরে যে পুনরুত্থান সম্পর্কে মুতাওয়াতির হাদিস দ্বারা এই সত্য প্রমাণিত অনেক হাদিস রয়েছে এবং মুসলমানদের সর্বসম্মতিক্রমে মুসলমানদের ইজমা এ বিষয়ে প্রতিষ্ঠিত, ঐক্যমত প্রতিষ্ঠিত যে ইয়াউমুল কিয়ামা মানুষের পুনরুত্থান ঘটবে, তারা আল্লাহর সাক্ষাৎ, তারা আল্লাহর সাক্ষাৎ লাভ করবে এবং তারা তাদের কাজের জাযা কিংবা শাস্তির একটা লাভ করবে। ফামান ইয়ামাল মিসকালা যাররাতিন খাইরান ইয়ারা ওয়া মান ইয়ামাল মিসকালা যাররাতিন শাররান ইয়ারা, সূরাতুল যালজালা 7-8 নম্বর আয়াতে আল্লাহ বলেছেন যে সেদিন ফামান ইয়ামাল মিসকালা যাররাতিন খাইরান ইয়ারা, যে যাররা পরিমাণ সামান্য সরিষা বিন্দু পরিমাণ যে কাজ করবে সে তার সে কাজকে দেখতে পারবে সেদিন, আর যে বিন্দু পরিমাণ সরিষা দানা পরিমাণ যদি কেউ কাজ করে সেটা কেউ সেদিন দেখতে পারবে। তো এই যে মানুষের মৃত্যুর পরে পুনরুত্থানে বিশ্বাসে ফায়দা হয় এইটুকু, যে যখন মানুষ এইটুকু মনে করবে যে আমার তো এই দুনিয়াতেই আমার সবকিছু শেষ নয়, আমার আরেকটা জগৎ রয়েছে, আমার আরেকটা জীবন রয়েছে, হ্যাঁ আমার সামনে এমন একদিন রয়েছে যেদিন আমাকে আল্লাহর দরবারে হাজির হতে হবে, আমাকে নিজের প্রত্যেকটা কথার কাজের হিসাব দিতে হবে, এটুকু যখন মানুষ মনে প্রাণে বিশ্বাস করবে তখন তার মধ্যে আল্লাহর ভীতি সঞ্চার হবে, গুনাহ থেকে সে বেঁচে থাকতে পারবে, প্রত্যেকটা কাজ করার পূর্বে সে চিন্তা করবে যে আমি যে কাজটা করতেছি আমি সে যেদিন আল্লাহর সামনে হাজির হব সেদিন যদি এই কাজটা খারাপ হয় তাহলে আমি এর কি জবাব দেব, সেদিন তো আমাকে এর খারাপ পরিণতি ভোগ করতে হবে, তখন সে এই ভয়ে ভীত হয়ে মন্দ কাজ থেকে বেঁচে থাকতে পারবে। ইমান বিল বাআস বাদাল মউত, মৃত্যুর পরে পুনরুত্থান সম্পর্কে ইমান দৃঢ়ভাবে পোষণ করা উচিত এবং সাথে সাথে আমাদেরকে এর জন্য প্রস্তুত হতে হবে যেহেতু আমাকে সেদিন আল্লাহর সামনে হাজির হতে হবে আমি কি নিয়ে হাজির হব, আমি যদি খালি হাতে আমার কাছে যদি আমলের সালেহ না থেকে আমি দুনিয়াতে যদি নেক কাজ করে যাই তাহলে সেদিন আমি কি নিয়ে আল্লাহর দরবারে হাজির হব। এর জন্য এই ইমান এই বিশ্বপোষণের সাথে সাথে সেদিনের জন্য আমাদের প্রত্যেককে নিজেদেরকে প্রস্তুত করে রাখা উচিত, কারণ সেদিন মানুষ একটা নেক আমলের প্রতি তার প্রয়োজন এত বেশি দেখা দেবে যে সারা দুনিয়া যদি বদলা দিয়ে যদি একটা নেকামল খুঁজে পেত তাহলে তার জন্য কতই না মঙ্গল হতো, সে সেটুকু আফসুস করবে। সেদিন সে আফসুস করে লাভ নেই, কারণ সে জায়গাটা আখেরাত সেটা কাজের জায়গা নয়, সেটা হলো প্রতিফল কিংবা প্রতিদান লাভের জায়গা। সেখানে আর কোনো কাজ করা যাবে না, তা যেখানে যা করা হবে তার প্রতিফলই সেখানে ভোগ করতে হবে। এর জন্য আদ-দুনিয়া মাযরাআতুল আখিরাহ, দুনিয়া হচ্ছে পরকালের খেত স্বরূপ, আমাদেরকে যা অর্জন করা দরকার সেটা এখানেই করতে হবে। যদি পরকালের মঙ্গল লাভতে চাই তাহলে এখানে অবশ্যই আমাদেরকে আমলে সালেহের বিকল্প নেই, অবশ্যই আমলে সালেহ করতে হবে ইমানের সাথে। তো পরকালের বিশ্ব যদি মানুষের অন্তরে থাকে তাহলে মানুষ আখেরাতকে প্রায় রেখে দেবে, প্রাধান্য দেবে দুনিয়ার উপরে। কারণ এই যে দুনিয়া, মানুষ তখন এই অনুভূতি তার মধ্যে আসবে যদি কেউ সত্যিকার অর্থে পরকালে বিশ্বাস করে এবং ইয়ামা তারা যে আবার আল্লাহর দরবারে প্রত্যেকটি মানুষ পুনর্জীবিত হয়ে আল্লাহর দরবারে হাজির হবে এই কথায় যারা বিশ্বাস করে মনে প্রাণে, তারা অবশ্যই প্রত্যেকটা কাজের ক্ষেত্রে পরকালকে তারা প্রাধান্য প্রদান করবে, দুনিয়া থাকবে পিছনে। কারণ তারা একত করবে যে মানুষ অনেক সময় দুনিয়ার জন্য কোন প্ল্যান করে যে সেটা সে আগামীকাল অথবা পরশু করবে, কিন্তু দেখা যায় যে আগামীকাল পর্যন্ত তার হায়াত আর সে পৌঁছে না, সে আগামীকালের আগেই আজই মারা যায়। হ্যাঁ, মানুষ হয়তো কেউ প্ল্যান করে যে আমি আজকে রাতে একটা কাজ করব, যে প্ল্যানটা হয়তো সে বিকেলে করছে, সন্ধ্যা হওয়ার আগেই সে মারা যায়। সে জানে না যে সে যে প্ল্যান করতেছে দুনিয়ার ব্যাপারে সে প্ল্যান পর্যন্ত সে পৌঁছাতে পারবে কিনা, সে পর্যন্ত তার হায়াত আছে কিনা। অথচ এই যে যে জীবনের জন্য সে প্ল্যান করছে, যে জীবনের পিছনে হায়াতের দুনিয়ার পিছনে মানুষ তার মূল্যবান সময় নষ্ট করতেছে, এই হায়াত সম্পর্কে তার কাছে কোনো গ্রান্টি কিংবা ওয়ারেন্টি কিছুই নেই। অথচ এর জন্যই বলা হয়েছে ইন্নাল ইনসান লাফি খুসর, যে মানুষ অত্যন্ত লোকসানের মধ্যে, খাসারতের মধ্যে। আজ কারণ সে এটুকু বুঝতেছে না যে আমি যে এই যে লম্বা প্ল্যান করতেছি জীবনের, এই করব অনেক কিছু করব, জীবনে প্রতিষ্ঠিত হব, কিন্তু যে জীবনে প্রতিষ্ঠিত হওয়ার জন্য সে সকাল সন্ধ্যা সংগ্রাম করতেছে, 24 ঘন্টা তার সংগ্রাম চলতেছে, নামাজ সব বাদ দিয়ে শুধু এই দুনিয়াতে জীবনে প্রতিষ্ঠিত হওয়ার সংগ্রাম, কিন্তু সেই জীবন তার আগামীকাল পর্যন্ত 1 ঘন্টা পর পর্যন্ত তার সেই জীবনের এক্সটেনশন হবে সে সম্পর্কে তার কোনো তার কাছে কোনো গ্রান্টি নেই। ইনসান আসলেও মানব জাতি অত্যন্ত বেওকুফ, অত্যন্ত বেওকুফ। যে জীবনের গ্রান্টি আছে, যে জীবন আবদুল আবাদ চিরস্থায়ী, সেই জীবনের জন্য সেই জীবনে নিজেকে প্রতিষ্ঠিত করার সংগ্রাম বাদ দিয়ে ক্ষণস্থায়ী যে জীবন, যে জীবনের কোন গ্রান্টি নেই, এক মুহূর্তের গ্রান্টি যে জীবনের নেই, সেই জীবনের পিছনেই চলছে মানুষের দীর্ঘমেয়াদী প্ল্যান। অথচ বুদ্ধিমান আকরাই সেসব মুমিনরাই হলেন আকলমন্দ এবং বুদ্ধিমান, যারা তাদের পরকালের জন্য কাজ করেন। যে লাইফের গ্রান্টি আছে, যে লাইন তো আরাম শেষ হবার নয়, তারা সেখানের জন্য কাজ করে। আর প্রকৃত অর্থে তারাই বুখা যে যারা স্থায়ী জীবনের জন্য কাজ করে। এর জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরাতুল হাদীদে বলছেন কি, লাকাদ কুনতা ফি গাফলাতিন মিন হাযা ফাকাশফনা আনকা গিতাআকা ফাবসরুকা আল-ইয়াওমা হাদীদ। কিয়ামতের দিন তাদেরকে বলা হবে, লাকাদ কুনতা ফি গাফলাতিন মিন হাযা, যে তুমি এই দিন সম্পর্কে, ইয়াওমুল কিয়ামা সম্পর্কে তুমি গাফিল ছিলে, বেখবর ছিলে। ফাকাশফনা আনকা গিতাআক, আমি তোমার চোখ থেকে পর্দা আজকে সরিয়ে দিই। ফাবসরুকা আল-ইয়াওমা হাদীদ, আজকে তোমার চোখ লোহার মতো হয়ে যাবে। লাকাদ কুনতা ফি গাফলাতিন মিন হাযা, কিয়ামতের দিন সম্পর্কে মানব জাতি উদাসীন। তারা কাজ, তাদের কাজ শুধু দুনিয়া নিয়ে। আমাদের যারা প্রকৃত মুমিন ইমানদার এবং যারা পুনরুত্থানে বিশ্বাসী, তাদেরকে সব সময় কাজ করতে হবে পরকালে আখেরাতে সুপ্রতিষ্ঠিত কিভাবে হওয়া যায় সেজন্য কাজ করতে হবে, আখেরাতে কিভাবে সফল হওয়া যায় সেজন্য আমাদেরকে কাজ করতে হবে। আর কমাল হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গুরুর, আর দুনিয়ার জীবন এটা হচ্ছে আসলে একটা প্রতারণার সামান, উপকরণ ছাড়া আর কিছুই নাই। এই বিশ্বাস, আখেরাতের প্রতি বিশ্বাস, মৃত্যুর পরে পুনরুত্থান সম্পর্কে যদি মানুষের বিশ্বাস থাকে, তাহলে মানুষের প্রত্যেকটা কাজ, মানুষ কাজ করবে, ভালো কাজ করবে, মানুষ মন্দ কাজ থেকে বিরত থাকতে পারবে, এর ফায়দা হলো এটুকুই। এবং সবচেয়ে আর মানে খুব দুঃখজনক বিষয় হলো যে যারা ইমানদার এরা অবশ্যই মুখে স্বীকার করেন যে তারা পরকালে বিশ্বাসী, মৃত্যুর পরে পুনরুত্থানের সম্পর্কে বিশ্বাসী, সবকিছুতেই ইমানের ছয় রুকুন সম্পর্কে সবাই বিশ্বাসী, আমরা সবাই মুখে এটা স্বীকার করি, অন্তর দিয়ে বিশ্বাস করি, কিন্তু আমাদের কাজে তার প্রতিফলন কতটুকু ঘটে, আমাদের বাস্তব অবস্থা সেটুকুর প্রমাণ আসলে দেয় না। কিন্তু ইমান সম্পর্কে আমরা যেটুকু বলছি যে ইমান হল শুধু অন্তরের বিশ্বাস আর মুখের স্বীকারোক্তি না, অন্তরের বিশ্বাস আর মুখের স্বীকারোক্তি সহ সেটাকে যে প্রতিফলন এবং বাস্তবায়ন, নামই হল ইমান। এর জন্য প্রত্যেক ইমানদারকে তার প্রত্যেকটি কথা এবং কাজে ইমান কোনের বাস্তবায়ন করতে হবে। যেখানে পরকালে বিশ্বাস করে মানুষ হতে যে কাজ করে দুনিয়াতে, তাহলে তার তার যে বর্তমান অবস্থা সাক্ষ্য দেয় এইটুকু যে সে পরকালে বিশ্বাসী না, যদিও সে অন্তর্মুখে স্বীকার করতেছে কিন্তু তার কাজ, তার বাস্তব অবস্থা সে প্রমাণ করে না। আমরা আজকে আমাদের ছেলে মেয়েদের কিংবা নিজেরা, যেমন মা বাবা চেষ্টা করেন তাদের দৌড় জাপ দেওয়া, আমার হয়তো ছেলে মেয়েটা কিভাবে জিপিএ 5 পায়, গোল্ডেন পায়, সিলভার পায়, এই সব নিয়ে কি আমার আমার ছেলে মেয়ে কিংবা আমি নিজে ডাক্তার হব, ইঞ্জিনিয়ার হব, এইভাবে মানে জীবনে তাকে যাতে সে সুপ্রতিষ্ঠিত হয়। কিন্তু সুবহানাল্লাহ, যেখানে একজন মুমিনের প্রথম দায়িত্ব ছিল যে আমার আমার ছেলে আমার মেয়ে তাওহীদের শিক্ষায় ইমানের শিক্ষায় সে গোল্ডেন গোল্ডেন জি 5 পেল কিনা সেটা দেখার প্রয়োজন ছিল। ইয়া আলাল মুসলিমুন, কারণ একবার যদি আমরা যারা মুসলমান আমরা যদি চিন্তা করি যে কবরে যাওয়ার পরে আমাকে যে প্রশ্ন করা হবে সেটা তো এই ধরনের প্রশ্ন থাকবে না যে জনাব আপনি দুনিয়াতে কি করলেন, একজন ভালো ডাক্তার হলেন, ডাক্তার হলেন না ইঞ্জিনিয়ার হলেন, কি হলেন, হ্যাঁ না সেনাবাহিনীর কোন ঊর্ধ্বতন অফিসার হলেন আপনি, এই তো সমস্ত প্রশ্ন না। কবরে যাওয়ার পরে আমাকে তো জিজ্ঞেস করা হবে না যে আপনার ছেলেকে কি আপনি ওই অ লেভেল বা এ লেভেল দিয়ে দেওয়াইছেন কিনা, এই সমস্ত প্রশ্ন তো করা হবে না। কবরে যাওয়ার পরে তো আমাকে প্রশ্ন করা হবে না যে জনাব আপনি কত টাকা ব্যাংক ব্যালেন্স রেখে আসছেন। আমাদেরকে প্রস্তুত হতে হবে ওইখানে যে প্রশ্ন করা হবে, মার রব্বুক, মার রব্বুক, মান নবিক, মা দীনুক, এই তো প্রশ্ন। এই প্রশ্নের উত্তর যাতে সঠিকভাবে দিতে পারি এটি আমাদের অনুধাবন করছি, আমাকে যে প্রশ্নের সম্মুখীন হতে হবে চিরস্থায়ী জীবনের সুখ চিরস্থায়ী জীবনে পৌঁছার জন্য, সেখানে সুখ এবং আনন্দ লাভের জন্য আমাকে যে প্রশ্নের উত্তর সঠিকভাবে প্রদান করতে হবে সেই প্রশ্নের উত্তরটা আমাকে আত্মস্থ করতে হবে, এই অনুভূতি প্রত্যেক মুসলমানের মধ্যে হওয়া উচিত। যদি এই অনুভূতিটুকু থাকে তাহলে আমরা সবচেয়ে বেশি প্রাধান্য দেব কি কে, যে আজ প্রথমেই আমি চাইব যে আমার ছেলেকে আমার মেয়েকে আমি দিন শিখাই, কারণ এর জন্য আমাকে আমার জবাবদিহি করতে হবে, আমি দিনকে প্রায়োরিটি দিছি কিনা, আমি নিজে দিন জানছি কিনা। যদি আমার ছেলে মেয়েকে আমি দিন শিখিয়ে যেতে পারি তাহলে এটা হবে আমার জন্য সদকায়ে জারিয়া এবং সেটা আমাকে আমার কবরের মধ্যে আমাকে ফায়দা দেবে। কিন্তু যে জিনিস বিন্দুমাত্র কোনো ফায়দা দেবে না, কেউ যদি তার ছেলেকে এই দুনিয়াতে যদি একজন পরমাণু বিজ্ঞানী বানিয়ে ফেলে, নাসার বড় বিজ্ঞানী বানিয়ে ফেলে, তো ওইটা কি তার কবরে তাকে কোনো ফায়দা পৌঁছাবে? আদৌ না। মানুষ যখন মরে যাবে তার সব কাজ বন্ধ হয়ে যাবে মাত্র তিনটা, এর একটা হইল কি যদি নেককার সন্তান দেখে যায় তাহলে সে তার জন্য দোয়া করবে এবং এইটুকু ফায়দা পৌঁছাবে। কজন আছে আমাদের সমাজের যে এই অবস্থা যে একজন বাবা মারা যাওয়ার পরে কজন তার তাকে এই উপযুক্ত করে যায় যে তার জন্য তিলা কোরআন করে এর অশিলা ধরে আল্লাহর কাছে তার বাবার মাগফিরাত কামনা করে। কারণ দেখা যাবে যে আমরা বেশির আমাদের ছেলে মেয়েকে ইসলামী শিক্ষা দিই না, কোরআনে কারিমটা সঠিকভাবে শুদ্ধ করে তিলাওয়াত করতে পারতেছে না, কি শিখিয়ে গেছিস তোকে, সে কি দোয়া করবে। এর জন্য ইমান বিল বাস বা আদাল মউত যদি আমরা সঠিকভাবে এটাকে এটার উপরে আমরা বিশ্বাস থাকে তাহলে সেই অনুযায়ী নিজেকে প্রস্তুত করে রাখতে হবে, এটাই হলো গিয়ে। এবং এর দ্বারা যে এইটুকু বিশ্বাস যে তার পরকালে আবার পুনরুত্থান হবে, আল্লাহর দরবারে হাজির হবে, এইটুকু যদি কেউ মনে করে তাহলে অবশ্যই অনেক খারাপ কাজ মন্দ কাজ থেকে তার জন্য বেঁচে থাকা সহজ হবে, আর নীতি তার অন্তরে থাকবে। হ্যাঁ, এবং এর দ্বারা নেক আমল করাও তার জন্য সহজ হবে। খারাপ কাজ থেকে বেঁচে থাকা যেমন সহজ হবে তেমনি ভালো কাজ করাও তার জন্য সহজ হবে। ইমানের ষষ্ঠ রুকন যেটা সেটা হচ্ছে আল ইমান ও বিলদিল খাইরিহি ও শাররিহি, কদরের প্রতি বিশ্বাস যেটাকে আমরা তাকদীর বলি, তাকদীর প্রতি তাকদীরের ভালো মন্দের প্রতি বিশ্বাস। তাকদীরের প্রতি বিশ্বাসের অর্থ হল যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা প্রত্যেকটা বস্তুর শুরু থেকে শেষ পর্যন্ত এবং তার সর্বশেষ পরিণতি পর্যন্ত সব কিছু নির্ধারণ করে রেখেছেন। অস্তিত্ব লাভের আগে, বস্তুর অস্তিত্ব লাভের আগেই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা প্রত্যেকটা বস্তুর এ টু জেড সব কিছু নির্ধারণ করে রেখেছেন এবং এটাকে তিনি লওহে মাহফুজে লিখে রেখেছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা প্রথমে এটার তাকদীর বা এটা এই বস্তুটা সম্পর্কে, বস্তুটা কি করবে, কেমন হবে, তার পরিণতি, সর্বশেষ পরিণতি কি, সব কিছু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নির্ধারণ করেছেন, তারপর সেটা লিখে রেখেছেন, এরপরে ওই বস্তুকে অস্তিত্ব দান করেছেন, তার কুদরত দিয়ে তার ইচ্ছা দিয়ে সেই বস্তুকে অস্তিত্ব দান করেছেন। এবং যখন তিনি এই বস্তুকে যখন এই অস্তিত্ব দেওয়া নির্ধারণ করেছেন তখনই সেটাকে অর্থ দিয়েছেন এবং তার এই বস্তুটার যাবতীয় কাজ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেভাবে নির্ধারণ করেছেন ঠিক সেভাবেই পরিচালিত হয় এবং হয়। এইটুকু হইল কি যে কাদার বা নির্ধারণের অর্থ। তো আমাদেরকে ইমানের এই শেষ রুকনটা হলো যে আমাদেরকে বিশ্বাস করতে হবে যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জগতের প্রতিটি বস্তুর যাবতীয় কিছু নির্ধারণ করে রেখেছেন, তার এই বস্তুটার অস্তিত্ব লাভের আগেই সে বস্তুটা তা ভালো হোক কিংবা মন্দ হোক, ভালো হোক কিংবা মন্দ হোক প্রতিটা বস্তুর যাবতীয় কিছু ধারণ করে রেখেছেন। এই যে নির্ধারণ যেটা আল্লাহ নির্ধারণটাই হলো কি তাকদীর, তাকদীরের অর্থ হলো কি নির্ধারণ করে দেয়া কি হবে কি করবে, কোন সময় এটা অস্তিত্ব লাভ করবে, কখন এটা বিলুপ্ত হবে, তার পরিণতি কি হবে, এই সব কিছু এটা কিভাবে চলবে কি করবে সব কিছু নির্ধারণ করে রাখা এটাই হলো কি তাকদীর। যালিকা তাকদীরুল আজিজুল আলিম, এটাই হলো আজিজুল আলিম সুমহান সর্বজ্ঞাত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নির্ধারণ তাকদীর। খাইরিহি ওয়া শাররিহি, ভালো হোক বা মন্দ হোক, যেমন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে কারিমে ইরশাদ করেছেন আলম তাআলাম আন্নাল্লাহা ইয়ালামু মা ফিস সামাওয়াতি ওয়াল আরদ ইন্না যালিকা ফি কিতাব ইন্না যালিকা আলাল্লাহি ইয়াসীর, সূরাতুল হজর 70 নম্বর আয়াত আলা বলতেছেন যে আলম তাআলাম আন্নাল্লাহ, আপনি কি জানেন না যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইয়ালামু মা ফিস সামাই ওয়াল আরদ, জমিন এবং আকাশে যা আছে সবই তিনি জানেন, ইন্না লিকা ফি কিতাব সবই তার লেখা আছে, ইন্না যালিকা আলাল্লাহি ইয়াসীর, আর এই সব কিছুই আল্লাহর জন্য খুবই সহজ বিষয়। সবকিছু জমিন আসমানে মোট কথা সমগ্র জগতে যা আছে সবকিছুই আল্লাহ নির্ধারণ করে রেখেছেন এবং প্রত্যেকটা বস্তুর যাবতীয় কিছু আল্লাহ ধারণ করে রেখেছেন সেটাকে তিনি লিখে রেখেছেন এবং সেটা কখন কাবলা আন ইখলুকা আস-সামাওয়াতি ওয়াল আরদি বি 50000 সানা জমিন এবং আসমান সৃষ্টির 50000 বছর আগে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই জগতে যত বস্তু অস্তিত্ব লাভ করবে সে সব বস্তু সব কিছু যাবতীয় বিষয়াদি লিপিবদ্ধ করে রেখেছেন এবং নির্ধারণ করে রেখেছেন এবং সেটাকে লিপিবদ্ধ করে রেখেছেন খায়রিহি ওয়া শাররিহি তা ভালো হোক ভালো এবং মন্দ এখন কথা হলো কি যে মন্দ আল্লাহ নির্ধারণ কিভাবে করেন অথচ হাদিসে দেখা যায় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আল্লাহ সম্পর্কে ওয়া শাররু লাইসা ইলাইক যে আল্লাহ কোন মন্দের সম্পর্ক আপনার সাথে নেই কোন মন্দের সম্পর্ক আপনার সাথে নেই তাহলে খায়রিহি ওয়া শাররিহি তাকদীরের ভালো এবং মন্দ আল্লাহর পক্ষ থেকে মন্দটা আল্লাহর পক্ষ থেকে কিভাবে হয় সেইখানে কথা হলো যে তকদীরের ভালো মন্দ আসলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যা নির্ধারণ করেছেন যেটাই তিনি নির্ধারণ করেছেন সে সবই হলো ভালো আল্লাহর ক্ষেত্রে সবই হলো ভালো কিন্তু ভালো বা মন্দ যেটুকু আমরা বলি সেটা হলো কি আমাদের জন্য অনেক সময় মানুষের জন্য তা অমঙ্গলজনক হতে পারে মন্দ হতে পারে কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে এই যে নির্ধারণ এই নির্ধারণ কোন অবস্থাতেই খারাপ না নির্ধারণটা সর্বাবস্থায় ভালো যে যদি তাকদীরের যে মন্দ যে বিষয়গুলা যে মন্দটা কিভাবে আল্লাহ নির্ধারণ করলেন মন্দ নির্ধারণ কিভাবে করেন অথচ হাদিস প্রশ্নটা এইটুকুই যে মন্দটা আল্লাহর সাথে মন্দের সম্পর্ক হতে পারে না ওয়াশাররু লাইসা ইলাইক তাহলে এখানে তাকদীরের মন্দটাও আল্লাহ আল্লাহর পক্ষ থেকে কিভাবে হয় আসলে মন্দটা কোন এটা আল্লাহর ক্ষেত্রে এটা মন্দ না আমাদের ক্ষেত্রে এটা হয়তো মন্দ হতে পারে কিংবা এর উত্তর হতে পারে যে নির্ধারণ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ভালো হোক বা মন্দ হোক প্রত্যেকটা বস্তুর সবকিছু নির্ধারণ করে রেখেছেন নির্ধারণ কাজটা কিন্তু খারাপ না এটা সর্বাবস্থায় ভালো তবে যে বিষয়টা নির্ধারণ করা হয়েছে সেই বিষয়টা যে বিষয়টা নির্ধারণ করা হয়েছে সে বিষয়টা হয়তো মন্দ হতে পারে কিন্তু সে মন্দটা এটা আল্লাহর জন্য নয় সেটা আমাদের জন্য আল্লাহর প্রত্যেকটা কাজের মধ্যে প্রত্যেকটা কাজই হলো মঙ্গলজনক প্রত্যেকটা কাজের মধ্যে রয়েছে হিকমত বা প্রজ্ঞা আর ওই সব কাজ বা ওই যা কিছু তিনি নির্ধারণ করেন সেটা যার জন্য নির্ধারণ করেন তার জন্য সেটা খারাপ হতে পারে তো যেমন আমরা দেখি যে জগতে অনেক কি রয়েছে বিষাক্ত কীট পতঙ্গ রয়েছে যেগুলো মানুষের জন্য খুবই খারাপ মানুষের জন্য খুবই অনিষ্টকর যেমন সাপ বিচ্ছু এগুলা তারপরে যেমন প্রাকৃতিক যে সমস্ত বিষয়গুলো আমরা দেখি যে খরা মহামারী এই সমস্ত বিষয় এগুলো মানুষের জন্য আসলে তো কল্যাণকর না অকল্যাণকর তো এই যে এগুলা যে অকল্যাণকর এটা কার জন্য অকল্যাণকর সেটা মানুষের জন্য অকল্যাণকর সেটা মানুষের জন্য অকল্যাণকর সেটা আল্লাহর জন্য অকল্যাণকর না কারণ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা প্রত্যেকটা বস্তুকে সৃষ্টি করেছেন অনর্থক করেননি সেটার মধ্যে অবশ্যই একটা না একটা মঙ্গল রয়েছে যেটা হয়তো আমরা জানতে পারি না কি জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সাপকে বিচ্ছুকে এগুলাকে সৃষ্টি করছেন অবশ্যই এর মধ্যে জগতের কোন না ফায়দা রয়েছে কিন্তু বাহ্যিক দৃষ্টিতে আমরা দেখি যে এগুলো আমাদের জন্য অনিষ্টকর প্রকৃত অর্থে এগুলো কিন্তু অনিষ্টকর না এগুলোর অনেক ফায়দা হচ্ছে প্রকৃতির অনেক ফায়দা হচ্ছে যেটা আমাদের জ্ঞান হয়তো জ্ঞান স্বল্পতার কারণে আমরা সেটা বুঝতেছি না যে এটার দ্বারা কি ফায়দা হচ্ছে তারপরে হলো যে কোনো বস্তু বাহ্যিকভাবে সেটা কি হতে পারে এটা খারাপ হতে পারে অনিষ্টকর হতে পারে কিন্তু এক দৃষ্টিকোণ থেকে কিন্তু অন্য দৃষ্টিকোণ থেকে এটা মঙ্গলকর হতে পারে যেমন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইরশাদ করেছেন জাহারাল ফাসাদু ফিল বাররি ওয়াল বাহরি বিমা কাসাবাত আইদিন নাস লিউযীকাহুম বাআদাল্লাযী আমিলু লাআল্লাহুম ইয়ারজিউন সূরাতুর রুমের 41 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলতেছেন যে জলে এবং স্থলে ফাসাদ প্রকাশ পেয়েছে বিমা খাবাত আইদিন নাস, এটা কিয়ার ফলে মানুষের হাতের কর্মের ফসল হিসাবে। বিমা খাবাত আইদিন নাস, মানুষের হাত যেটুকু যে কামাই করছে তার ফলশ্রুতিতে জলে এবং স্থলে ফাসাদ দেখা দিয়েছে। কেন দেখা দিয়েছে? লিউযীকাহুম বাযাল্লাযী আমিলু, যাতে করে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদেরকে তারা যা করেছে তাদের কৃতকর্মের সামান্য কিছু ফল আস্বাদন করান, তারা যেন তাদের কৃতকর্মের সামান্য ফল কি ফল আস্বাদন করতে পারে, বুঝতে পারে। আর লাআল্লাহুম ইয়ারজিউন, আর এই সামান্য তাদের কৃতকর্মের সামান্য আস্বাদন করার ফলে তারা হয়তো সতর্ক হয়ে যেতে পারে এবং লাআল্লাহুম ইয়ারজিউন, এবং হয়তো এতে করে তারা আল্লাহর দিকে ফিরে আসতে পারে। এই যে জলে স্থলে ফাসাদ, এই ফাসাদের পিছনে যদি যেহেতু যদি আমরা দেখি বাহ্যিক দৃষ্টিতে যে এটা মানুষের জন্য অকল্যাণকর, হ্যাঁ, যেমন জলের খরা কিংবা এই যে অভাব অনটন এগুলা, তারপরে জলোচ্ছ্বাস বন্যা, এগুলা মানুষের জন্য অকল্যাণ দেখে আনে, কিন্তু এর পিছনে দেখা যায় এটা মানুষ দেখতেছে এটা মানুষের জন্য অকল্যাণকর, কিন্তু প্রকৃত অর্থে এই আয়াত দ্বারা কি বোঝা যায় যে এগুলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মানব জাতিকে তাদের কর্মের খারাপ কর্মের কুফল সামান্য কিছু আস্বাদন করান, সামান্য কিছু কুফল ভোগ করান যাতে তারা সতর্ক হয় এবং এ ধরনের খারাপ কাজ থেকে বিরত থাকে, লাআল্লাহুম ইয়াজউন, এবং তারা আল্লাহর প্রত্যাবর্তন করে। তো এই ভালোর জন্যই ওইটুকু, এর পিছনে আল্লাহর একটা হিকমত আছে, জলের স্থলের এই বিপর্যয় দিয়ে আল্লাহ মানুষকে সতর্ক করেন এবং এর মধ্যে এর দ্বারা মানুষ আল্লাহর দিকে ফিরে যেতে পারে, যাতে সেই ব্যবস্থার জন্যই এটি করা হয়, যাতে এই বিপর্যয় দেখে মানুষ সতর্ক হয়, সাবধান হয়, আল্লাহর দিকে ফিরে যায়, খারাপ কাজ থেকে বিরত থাকে। প্রত্যেকটা কাজের মধ্যে যদিও আমরা বাহ্যিক দৃষ্টিতে দেখি যে ওই কাজটা খারাপ, কিন্তু এর মধ্যে একটা হিকমত আছে আল্লাহ রাব্বুল আলামিনের, এর মধ্যে একটা ভালো কিছু আছে। যেমন আমরা বাহ্যিকভাবে দেখি যে হত্যার বদলে হত্যা, এটা যদিও আমাদের খুব খারাপ লাগে, বেমানান লাগে অনেকের কাছে, কিন্তু কোরআনে কারীম কি বলছে, ওয়ালাকুম ফিল কিসাসি হায়াতুন ইয়া উলিল আলবাব, এই জ্ঞানীরা তোমাদের জন্য কিসাসের মধ্যে, হত্যার বদলে হত্যার মধ্যে জীবন রয়েছে। তো আমরা তো দেখি কিভাবে জীবন, একটা লোককে মারতে পরিবর্তে আরেকজন লোককে হত্যার বদলে হত্যা করা হয়েছে, তো এটা জীবন কিভাবে হইলো? এটা তো হইলো কি হত্যার পরিবর্তে মরণই হইল। ওয়ালাইকুম ফিল কিসাসি হায়াতুন, হ্যাঁ, যে কিসাসের মধ্যে তোমাদের জন্য জীবন রয়েছে সেটা কিভাবে? তো এটার মধ্যে আমরা দেখি হিকমত, যে যদি একজন লোক অন্যায়ভাবে একজনকে হত্যা করে, ইচ্ছা করে হত্যা করে, এবং ওই হত্যার বদলে যদি তাকে হত্যা করা হয়, তাকে তার এই পরিণতি দেখে সমাজের অন্যান্য দুষ্কৃতিকারীরা সতর্ক হয়ে যাবে এবং এতে করে হাজারো প্রাণ বেঁচে যাবে, তো এই ধরনের অপকর্ম করার, মার্ডার করার দুঃসাহস দেখাতে পারবে না। তো একটা জানের বদলে দেখা যায় যে হাজারো প্রাণ সতর্ক হয়ে যায় এবং এর দ্বারা হাজারো প্রাণ বেঁচে যায়। ওয়ালাইকুম ফিল কিসাসি হায়াত, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা প্রত্যেকটা কাজের মধ্যে, যদিও ওই কাজ আমাদের বাহ্যিক দৃষ্টিতে ওইটাকে অনেক সময় আমাদের জন্য অকল্যাণকর মনে হয়, কিন্তু এর মধ্যেও কি আছে, হ্যাঁ, মঙ্গল রয়েছে, এর মধ্যে কোন হিকমত আল্লাহ তাআলা রয়েছে যেটাকে আমরা অনেক সময় বুঝতে পারি না। যেমন কারো অসুখ হইল, প্রচন্ড জ্বর হইল, মারাত্মক অসুখ হইল, তো এটাও তো আল্লাহর পক্ষ থেকে, এটাও তো আল্লাহ নির্ধারণ করে দেয়া যে এই লোকটার এই সময়ে অসুখ হবে, এই অসুখ হবে, এটা তো আল্লাহ থেকে নির্ধারণ করে দেয়া। তো এই যে অসুখ হওয়া, এটাকে কেউ তো এটা আমার জন্য ভালো, যার অসুখ হয়েছে তার জন্য এটা ভালো হবে না, কারণ এটা এটা তাকে কষ্ট দিচ্ছে, হ্যাঁ, এটা তার জন্য এটা খারাপ, কিন্তু দেখা যায় যে আল্লাহর জন্য সেটা খারাপ না, আল্লাহ যে নির্ধারণ করছেন এটা ভালো বলেই নির্ধারণ করছেন। কিভাবে? যে এই যে অসুখ বিসুখের দ্বারা অনেক সময় মানুষের কাপড়া হয়, মানুষের গুণা মাফ হয়। তো একদিকে যদি আমাদের দৃষ্টিতে এটাকে খারাপ লাগতেছে, কিন্তু আসলে হয়তো এটা ভালো। আমরা অনেক জিনিসকে এভাবে নিজেদের দৃষ্টিতে খারাপ মনে করি, কিন্তু প্রকৃত অর্থে সেটা ভালো। আবার অনেক জিনিসকে আমরা বাহ্যিক দৃষ্টিতে আমরা দেখি যে এটা আমার জন্য ভালো, কিন্তু অর্থে এইটার মধ্যে আমার জন্য হয়তো কোনো অমঙ্গল নিহিত রয়েছে, যেটাকে আমরা বুঝতে পারি না। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সবই হলো ভালো, কিন্তু খাইরিহি ওয়া শাররিহি, আমরা যে বললাম যে তাকদীরের ভালো মন্দ, ভালো এবং মন্দ সেটা হলো কি মানুষের দৃষ্টিকোণ থেকে, মানুষের দৃষ্টিকোণ থেকে যেটাকে ভালো বা মন্দ বলা হয় সবই আল্লাহর পক্ষ থেকে নির্ধারণ করা। অনেক মন্দ থেকে কখনো অনেক ভালো কাজের উৎপত্তি হয়, যার কারণে এই কাজটাকে বা এই নির্ধারণটাকে আমরা সত্যিকার এটাকে খারাপ নির্ধারণ বলতে পারি না, কারণ এটার হাকিকত সম্পর্কে যেহেতু, এটা তাৎপর্য সম্পর্কে যেহেতু আমরা অজ্ঞ, যার কারণে আমরা বলবো যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যাই নির্ধারণ করেন, সে সবই হলো ভালো। আমাদের বিশ্বাস করতে হবে এইটুকু যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ভালো হোক আমার জন্য, ভালো হোক মন্দ হোক, যেটাই নির্ধারণ করছেন সেটা আল্লাহর পক্ষ থেকে। বল কাদর খাইরি ওয়া শাররিহি, সবই আল্লাহর পক্ষ থেকে, আমার জন্য সেটা ভালো হোক মন্দ হোক সবই আল্লাহর পক্ষ থেকে আল্লাহ নির্ধারণ করে দেয়া, এই বিশ্বাস করবে। এবং এটি হল ইমানের ষষ্ঠ রুকুন। যদি এইটুকু থেকে কেউ বিশ্বাস না করে, তাকদীরের ভালো মন্দ আল্লাহর পক্ষ হতে এইটুকু যদি কেউ বিশ্বাস পোষণ না করে, তাহলে সে মুমিন হতে পারবে না। এই জন্য মুমিন হতে ইমানের এই ছয়টা রুকুন, এই ছয়টা রুকুনের উপরে ইমান রাখতে হবে। যে আমরা পূর্বেই বলেছি যে এর থেকে যদি একটাও বাদ পড়ে তাহলে মুমিন হয়ে যাবে না। এই হলো কি ইমানের ষষ্ঠ রুকুন, ছয়টি রুকুন সম্পর্কে সংক্ষিপ্ত আলোচনা। এরপরে শেখুল ইসলাম ইবনে তাইমিয়া রাহিমাহুল্লাহ বলছেন ومن الإيمان بالله الإيمان بما وصف به نفسه في كتابه ووصفه به رسوله محمد صلى الله عليه وسلم من غير تحريم ولا تأثير ومن غير تكييف ولا تمثيل دي اللار اوپر اللار پتی ایمان پوشن انتربوکتو اکتی بشه حچه الإيمان بما وصف به نفسه في كتابه الله سبحانه وتعالى তার কিতাবে যে গুণাবলীর বর্ণনা দিয়েছেন এগুলোর উপরে ইমান পোষণ করা, এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর যে সকল গুণাবলীর কথা বলেছেন সেগুলোর উপর বিশ্বাস, সেগুলোর প্রতি ইমান পোষণ করা। কিভাবে? মিন গায়রি তাহরিফ, তাতে পরিবর্তন না করে, ওয়ালা তা'থীলিন, এবং সেই গুণাবলী গুলোকে বাতিল না করে। ومن غير تكييف এর কোনো আকার নির্ধারণ না করে, ওয়ালা তামসিল এর কোনো উপমা সাব্যস্ত না করে। যেভাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এবং রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে কারীমে এবং রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মধ্যে হাদিসের মধ্যে আল্লাহ তাআলা যে সকল গুণাবলীর বিবরণ দিয়েছেন, উল্লেখ করেছেন, সেগুলোর উপরে ঠিক সেভাবে যেভাবে এগুলোর বিবরণ কোরআন ও সুন্নাত এসেছে, ঠিক সেভাবে এগুলোর উপর তার প্রতি বিশ্বাস, ইমান পোষণ করা। এটা হলো কি আল্লাহর প্রতি ইমানের, ইমান পোষণের এক বিশেষ অংশ। এই হলো মূলটার অর্থ। এখন আমরা ওই ইমানের আলোচনার সময়ে ইমানু বিল্লাহ, আল্লাহর প্রতি বিশ্বাস স্থাপনের কথা যখন আলোচনা করছিলাম, আমরা বলছিলাম যে আল্লাহর প্রতি বিশ্বাস স্থাপনের মধ্যে চারটি বিষয় অন্তর্ভুক্ত। একটা হলো এই যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার উজুদ বা অস্তিত্ব সম্পর্কে বিশ্বাস রাখা, আল্লাহর রুবুবিয়্যা বা আল্লাহর প্রতিপালকত্বে বিশ্বাস রাখা, আল্লাহর উলুহিয়্যাতে বিশ্বাস রাখা, আল্লাহ মাবুদের প্রতি বিশ্বাস রাখা, এবং আল্লাহর আত্মা এবং সিফাত আল্লাহর নাম এবং গুণাবলী সমূহের প্রতি বিশ্বাস রাখা, এই চারটা বিষয়ের একত্রিত এই চার বিষয়ের প্রতি একত্রিত ভাবে বিশ্বাস পোষণই হল আল্লাহর প্রতি বিশ্বাস। এখানে শেখুল ইসলাম ইবনে তাইমিয়া রাহিমাহুল্লাহ মানে ওই চারটি আল্লাহর প্রতি বিশ্বাসের মধ্যে যে চারটি বিষয় অন্তর্ভুক্ত তার মধ্যে একটি বিষয় উনি আলোচনা করতেছেন, সেটা হল কি যে আল্লাহ তাআলা কোরআন কারীমে এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে আল্লাহ তাআলার যে সকল গুণাবলীর কথা উল্লেখ করেছেন, যেভাবে উল্লেখ করেছেন হুবহু এগুলোর উপরে সেভাবেই বিশ্বাস পোষণ করা, এটা হল কি আল্লাহর প্রতি বিশ্বাসের অন্তর্ভুক্ত বিষয়। আল্লাহর প্রতি বিশ্বাস করতে হবে আল্লাহ এই গুণাবলীগুলোর প্রতি। এখন এখানে একটা কথা যেটা শেখ ইবনে উসাইমীন রাহিমাহুল্লাহ উল্লেখ করেছেন যে এখানে বলছেন যে সকল গুণাবলীর কথা উল্লেখ করেছেন, আর ইমান বিমা ওয়াসাফা বিহি নাফসাহু, আল্লাহ নিজেকে যে সকল গুণে গুণান্বিত করেছেন, ইমান বিমা ওয়াসাফা বিহি নাফসাহু, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নিজেকে যে গুণে গুণান্বিত করেছেন এবং তার যে সকল গুণ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বর্ণনা করেছেন। তো এখানে শুধু গুণের কথা বলা হলো, নামের কথা বলা হলো না, কেন আল্লাহ নামের প্রতি? অথচ আমরা তো আগেই কি করছি যে চারটা বিষয়ের মধ্যে একটা হলো কি যে আল্লাহ নাম এবং গুণাবলীর প্রতি, নাম এবং গুণাবলীর প্রতি বিশ্বাস। তো এখানে শুধু গুণাবলীর কথা বলা হয়েছে, নামের কথা বলা হয়নি। এর একটা কারণ হলো কি যে গুণের মধ্যে অবশ্যই নাম আছে, নাম ছাড়া কোনো গুণ হয় না, গুণের মধ্যে নাম এমনিতেই অন্তর্ভুক্ত আছে, যার কারণে এটা আবার পুনরায় বলার প্রয়োজন হয়নি। আর দ্বিতীয়ত বিশেষ করে গুণাবলীর কথা, সিফাতের কথা এই জন্য বলা হয়েছে যে বেশিরভাগ যারা পথভ্রষ্ট হয়েছে এরা আল্লাহ তাআলার গুণাবলীর ক্ষেত্রেই সঠিক হিদায়ত অবলম্বন করার না করার কারণে এরা পথভ্রষ্ট হয়েছে। বেশিরভাগ লোকেরাই যারা পথভ্রষ্ট হয়েছে এরা আল্লাহর গুণাবলী সিফাতের ক্ষেত্রে আল্লাহর সিফাত সমূহের প্রতি যথাযথভাবে ইমান পোষণ না করার কারণে পথভ্রষ্ট হয়েছে। আল্লাহর নামের সম্পর্কে তাদের মধ্যে খুব একটা মতবিরোধ নেই। তো এই জন্য এখানে বিশেষ করে সিফাত উল্লেখ করা হয়েছে। আর প্রথম কারণ হলো কি যে নামের মধ্যে সিফাতের মধ্যে গুণাবলীর মধ্যে নাম এমনিতেই অন্তর্ভুক্ত আছে, যার কারণে এটা উল্লেখ করার প্রয়োজন হয়নি। তো আমাদেরকে আল্লাহর ওই সব গুণাবলীর উপর আসমা সিফাতের উপর ইমান রাখতে হবে যেগুলো কোরআনে করিম এবং হাদিসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মধ্যে যেগুলোর উল্লেখ করা হয়েছে, যেগুলোর বর্ণনা দেয়া হয়েছে এবং যেভাবে বর্ণনা দেয়া হয়েছে। এখান থেকে কোরআন এবং সুন্নাহে আল্লাহর কোন নাম কিংবা আল্লাহর কোন গুণ সাব্যস্ত করা যাবে না, আল্লাহর জন্য এমন কোন সিফাত বা গুণ সাব্যস্ত করা যাবে না, এটা করা যাবে না যেটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা করেননি, কিংবা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুন্নার মধ্যে আল্লাহর যে গুণ উল্লেখ করেননি, এমন কোন গুণ এমন কোন নাম আল্লাহর জন্য ধারণ করা যাবে না। এবং আল্লাহর কোন নামের কিংবা গুণের এমন কোন ব্যাখ্যা দেওয়া যাবে না, এমন কোন অর্থ করা যাবে না যে অর্থ কোরআন এবং সুন্নায় করা হয়নি। নিজের মন গড়া কোরআন এবং সুন্নার বাইরে, মোটকথা কোরআন এবং সুন্নার বাইরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কোন নাম কিংবা কোন সিফাত নির্ধারণ করা যাবে না, এবং কোরআন এবং সুন্না যেভাবে এর বাইরে আল্লাহর নাম বা গুণাবলীর কোন ব্যাখ্যা দেওয়া যাবে না, এগুলোর কোন পরিবর্তন করা যাবে না এবং কিংবা এই সব নাম বা গুণাবলীকে বাতিল করে দেওয়া যাবে না, এর কোন এসব নাম বা গুণের কোন আকারও নির্ধারণ করা যাবে না, এগুলার কোন উপমাও নির্ধারণ করা যাবে না। এটি হচ্ছে আল্লাহর নাম এবং গুণাবলীর প্রতি ইমানের মূল বিষয়। এখানে আল্লাহ তার কিতাবের মধ্যে, কিতাব বলতে কোরআনে কারীমকে বোঝানো হয়েছে, যে কোরআনে কারীমে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার যে সকল গুণাবলীর উল্লেখ করেছেন, কিংবা যে কোরআনে কারীমে আল্লাহ তাআলা তার নিজেকে যেসব গুণে গুণান্বিত করেছেন সেসব গুণকে আল্লাহর গুণ হিসাবে আমাদের বিশ্বাস করতে হবে কোনরূপ পরিবর্তন পরিবর্তন কিংবা সংযোজন বিয়োজন ছাড়া। এখন এখানে যে আল ইমান বিল্লাহ, ইমান বিল্লাহর মধ্যে আল্লাহর প্রতি ইমানের মধ্যে যে চারটি বিষয় অন্তর্ভুক্ত এর মধ্যে এটা হচ্ছে একটা বিশেষ বিষয়। কারণ যে আমরা যদি শুধুমাত্র কেউ যে আল্লাহতে বিশ্বাস করে কিন্তু আল্লাহর গুণাবলীকে বিশ্বাস করে না, তাহলে এর অর্থ হবে সে আল্লাহতে বিশ্বাস করে না। তার কারণ যেহেতু আল্লাহ একটা পবিত্র সত্তা এবং এমন কোন সত্তা নেই, এমন কোন সত্তা নেই তাই যত ছোটখাটোই হোক যার কোন সিফত বা কোন গুণ নেই, যত ক্ষুদ্রাতে ক্ষুদ্র কোন সত্তা যদি হয়, কোন বিষয় যদি হয়, অবশ্যই তার একটা একটা না একটা গুণ থাকতেই হবে। এখন কেউ আল্লাহতে বিশ্বাস করে কিন্তু আল্লাহর সিফাত বা আল্লাহ আত্মা এবং সিফাতে আল্লাহর সিফাতে যদি বিশ্বাস না করে, এর অর্থ হল যে আল্লাহতেই বিশ্বাস না করা। তার কারণ যে কোন সত্তা যদি গুণাবলী না থাকে তাহলে সেটা কোন সত্তাই হতে পারে না। হ্যাঁ, যদি কেউ বলে যে হয়তো এটা আমি কি করলাম যে আমরা মেনে নিলাম যে কোন কি নেই, আল্লাহর কোন গুণাবলী নেই, তাহলে এটা মেনার বিষয় না, এটা মেনে নেওয়ার বিষয় না। কারণ এটা হলো কি বাস্তবতা, যেহেতু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার অস্তিত্ব আছে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এক মহান সত্তা, সুতরাং সে সত্তার অবশ্যই সিফত আছে, সেটাকে মানতেই হবে। যদি কেউ বলে যে না আল্লাহর কোন গুণাবলী নেই, এ কথার কোনো অর্থ হতে পারে না। কারণ মানুষ মনে মনে অনেক কিছু বলতে পারে যেটার সাথে বাস্তবতার কোনো মিল নেই। যেমন শেখ উসাইমিন রাহিমাহুল্লাহ বলছেন যে কেউ যদি মনে মনে বলে যে চিন্তা করলো যে একটা লোক আছে, হ্যাঁ লোকটার হয়তো ১০০ চোখ, ওই চোখের মধ্যে ১০০০ লাল সাদা রয়েছে, ১০০০ কালো রয়েছে, লোকটার ১০০০ পা, হ্যাঁ আবার ওই প্রত্যেকটা পায়ের মধ্যে প্রত্যেকটা আঙ্গুলের মধ্যে আবার ১০০০ আঙ্গুল, এইভাবে একটা কিছু কল্পনা করতে পারে মানুষ। কিন্তু আসলে কি বাস্তবে এই ধরনের কিছু আছে? কিছু নেই। সুতরাং যে কেউ যদি এটুকু বলে যে আমরা মনে করলাম যে আল্লাহ আছেন কিন্তু তার কোনো কি নেই, এটা মনে করার কথা না, এটা মনে করার কথা না, বাস্তবতা যেটা যে বাস্তবে এমন কোন বস্তু আছে কিনা যে বস্তুর কোনো সিফত বা গুণ নেই সেটা দেখতে হবে। তো বাস্তবেও আমরা দেখি যে এমন কোন বস্তু নেই, তা যত ছোটখাটোই হোক না কেন, এমন কোন সত্তা নেই যে সত্তার কোনো গুণ নেই। সুতরাং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এক পবিত্র মহান সত্তা, এটাকে স্বীকার করে নিতে নিলে সাথে সাথে এই সত্তার সিফত আছে, এই সত্তার কিছু গুণ গুণাবলী আছে সেটাকেও বিশ্বাস করতে হবে। আর যদি কোনো গুণ নেই এটুকু বলা হয় তাহলে এটার অর্থ হলো কি ওই সত্তার অস্তিত্বকেই অস্বীকার করা। এই জন্য আল্লাহর আত্মা এবং সিফাতে বিশ্বাস করা আল্লাহকে বিশ্বাস করার অন্তর্ভুক্ত বিষয়। যেমন এরপরে দ্বিতীয় বিষয় হলো কি যে আল্লাহ আল্লাহর প্রতি আল্লাহর যে গুলি যেগুলা আল্লাহর সিফাত গুলা এগুলো হইলো গিয়ে গায়েবি বিষয়। কারণ আল্লাহ আমাদের অদৃশ্য, আমরা আল্লাহকে দেখতে পারতেছি না। আল্লাহ যেভাবে দৃশ্যমান নন তেমনি আল্লাহর গুণাবলী গুলিও আমাদের থেকে অদৃশ্য, আমরা সেগুলো দেখতে পারছি না। এই জন্য যেহেতু এই বিষয়গুলো আল্লাহ আমাদের থেকে গায়েব, আল্লাহর সিফাত গুলো আমাদের থেকে গায়েব, আর গায়েবি বিষয়ের প্রতি ইমান হ্যাঁ আমাদের সেভাবেই করতে হবে যেভাবে এগুলোর বর্ণনা আমরা কোরআনে করিম এবং সুন্নতে রসুলের মধ্যে পেয়েছি। এর জন্য কোরআনে করিম এবং সুন্নতে রসুলের বিবরণ দেয়া বিবরণের বাইরে, কোরআনে করিম এবং সুন্নতে রসুলের দেয়া বিবরণের বাইরে আল্লাহর কোন নাম কোন সিফাত নির্ধারণ করা যাবে না এবং এগুলোর কোন ব্যাখ্যা দেওয়া যাবে না। কারণ গায়েবি বিষয় সঙ্গে যেহেতু মানব জাতি কেউই অবহিত নয়, সুতরাং সেগুলোকে যেভাবে আমরা খবর পেয়েছি সেভাবে মেনে নেয়া, এগুলো নিজস্ব ব্যাখ্যা না দেয়া কিংবা নিজের পক্ষ থেকে আল্লাহর জন্য কোন নাম বা কোন সিফাত নির্ধারণ না করা। এর কারণ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেভাবে আমাদের চোখের আড়ালে ঠিক এইভাবেই আল্লাহর সিফাত গুলো আমাদের থেকে গায়েব, আমাদের অদৃশ্য, আমরা সেগুলো দেখতে পাচ্ছি না। এর জন্য আল্লাহ যে এগুলোর খবর দিয়েছেন তার রসুল মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার নাম আল্লাহর নাম এবং সিফাত সম্পর্কে যে খবর আমাদেরকে দিয়েছেন ওই খবরকে হুবহু মেনে নিতে হবে। ইমাম আহমদ রাহিমাহুল্লাহ এ সম্পর্কে বলেছেন যে আল্লাহর এমন কোন গুণ এমন কোন গুণে আল্লাহকে গুণান্বিত করা যাবে না যে গুণের কথা আল্লাহ নিজে বলেননি। আল্লাহকে ওই সব গুণে গুণান্বিত করতে হবে যে গুণে তিনি নিজেকে গুণান্বিত করেছেন অথবা যে গুণে তার রসুল আলাইহিসসালাম তাকে অভিহিত করেছেন। এক্ষেত্রে কোরআন এবং হাদিসকে ডিঙ্গানো যাবে না, কোরআন এবং হাদিসের মধ্যেই সীমাবদ্ধ থাকবে। এটা ইমাম আহমদ রাহিমাহুল্লাহর কথা। তো আমাদেরকে আসমা এবং সিফাতের ক্ষেত্রে আল্লাহর নাম এবং গুণাবলীর ক্ষেত্রে কোরআন এবং হাদিসকে ডিঙ্গাতে পারা আমরা। ওইখানে যে বিবরণ এসেছে যা বলা হয়েছে যতটুকু জয়টা সিফাতের কথা উল্লেখ করা হয়েছে আমরা ওইগুলোকে ওইভাবেই মানব। কোরআনে কারিমে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেমন কোরআনে কারিমে একটা আয়াতে ইরশাদ করেছেন, কুল ইন্নামা হাররামা রাব্বি আল ফাওয়াহিশ মা যাহারা মা যাহারা মিনহা ওয়া মা বাতন ওয়াল ইসম ওয়াল বাগয় বিগাইরিল হক وأن تشركوا بالله ما لم ينزل به سلطانا وأن تقولوا على الله ما لا تعلمون يا الله سبحانه ونشي الله سبحانه يقولون هنا نبي أبني يا أبو الشي الله سبحانه وتعالى تمدر جنة حرم ربي الفواحش أما الرب تمدر جنة فاحشة يقول بحياة قنا فكشو كم بفكشو قناه ركاج يقول تمدر جنة حرام كرديشن তোমাদের জন্য এবং আল্লাহ সাথে অংশীদার নির্ধারণ করা তোমাদের জন্য হারাম করে দিয়েছেন যে সম্পর্কে কোন সুলতান বা কোন দলিল তিনি অবতীর্ণ করেন। ওয়া আন তাকুলু আলাল্লাহি মা লা তাআলামুন আর যেসব বিষয়ে তোমরা জানো না আল্লাহ সম্পর্কে সেসব বিষয়ে সে সম্পর্কে কিছু বলা তোমাদের হারাম করে দিয়েছেন। এখানে এই আয়াতে আমাদের আলোচনার মূল বিষয় হলো ওয়া আন তাকুলু আলাল্লাহি মা লা তাআলামুন যে তোমরা সম্পর্কে এমন কিছু বলবে যা তোমরা জানো না, এমন কিছু বলা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নিষিদ্ধ করে দিয়েছেন। তো যেহেতু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে সিফাত এগুলো আমাদের থেকে গায়েব, আল্লাহর সিফাত গুলো এগুলো হলো কি আমাদের থেকে গায়েব বা অদৃশ্য বিষয়, আমরা ওই সম্পর্কে কিছু জানি না। হ্যাঁ, যেমন কেউ বলতে পারবে না যে আল্লাহ সামিয়া, আল্লাহ সর্বদ্রষ্টা, সর্বশ্রোতা, সর্বদ্রষ্টা মিয়া বসির, কিন্তু আল্লাহর আল্লাহর শোনা কেমন, আল্লাহর চোখ কেমন, কিভাবে তিনি শুনেন, কিভাবে তার কান, এগুলো আমরা কিছুই জানেন। সুতরাং যেটা আমাদের জানা নেই এ সম্পর্কে আমরা কিছু বলবো না, বলবো কতটুকু যতটুকু আল্লাহ আমাদেরকে জানিয়েছেন। আমাদেরকে জানানো হয়েছে এটুকু যে আল্লাহ মিয়া, আল্লাহ সর্বশ্রোতা, আমাদেরকে জানানো হয়েছে আল্লাহ বসির, আল্লাহ সর্বদ্রষ্টা। তো আমরা শুধু এইটুকুই যে আল্লাহ সর্বশ্রোতা, আল্লাহ সর্বদ্রষ্টা, এটা হলো যে আল্লাহর গুণ, এ দুটো হলো আল্লাহর গুণ, আমরা ওইগুলোকে মানবো। বাস, এর বাইরে আর কোনো কথাই বলতে যাব না। তার কারণ ওই ওই আয়াতে বলা হয়েছে যে তোমরা এমন তোমরা যে আল্লাহ সম্পর্কে যেটুকু জানো না সে সম্পর্কে কিছু বলা তোমাদের জন্য নিষিদ্ধ করা হয়েছে, হারাম করা হয়েছে। সুতরাং ওই ব্যাপারে আমরা কোনো ব্যাখ্যা দেব না। কোরআনে কারিমের অন্য আয়াতে আল্লাহ তাআলা বলছেন ওয়ালা তাকফু মা লাইসা লাকা বিহি ইলম, ওয়ালা তাকফু মা লাইসা লাকা বিহি ইলম, যে বিষয়ে তোমার কোনো জ্ঞান নেই সে বিষয়ে কিছু বলো না। এই যে আসমা এবং সিফাতের বিষয়গুলো হইল কি আমাদের গাইবী বিষয়, এগুলো সম্পর্কে আমাদের কোনো কিছু বলা জানা নেই, সুতরাং এই সম্পর্কে আমরা কিছু বলবো না। যেভাবে বর্ণনা দেওয়া হয়েছে ঠিক সেভাবে এগুলোর উপরে ইমান রাখবো। এই হলো এ বিষয়ে কোরআনের দলিল। এরপরে হলো কি যে এ বিষয়ে যেমন আল্লাহর যে সিফাত গুলা এগুলার কোনো ব্যাখ্যা আমরা কেন দেব না, কিংবা এগুলার ক্ষেত্রে কোরআন এবং সুন্নার বাইরে আমরা কিছু কেন বলবো না, এর দলিল কোরআন থেকে দুইটা আয়াত আমি করলাম। আর এর বুদ্ধিভিত্তিক দলিল বা যৌক্তিক দলিল হচ্ছে এটুকু যে যেহেতু আল্লাহর সিফাত এগুলো হয়েছে উমুর ইবিয়াহ, গাইবি বিষয়, হ্যাঁ, আর গাইবি বিষয় সেটাকে আকল দ্বারা বুদ্ধি দ্বারা অনুধাবন করা বুঝা এটা কোনো অবস্থাই সম্ভব নয়, এটা কোনো অবস্থাতেই সম্ভব নয়। যেমন আমরা আমাদের মধ্যে যে বিষয়গুলো রয়েছে যে রুহের কারণে একজন মানুষের মধ্যে যতক্ষণ পর্যন্ত রুহ থাকে ততক্ষণ পর্যন্ত হে ইনসান, একজন জীবন্ত মানুষ। আর যখন তার থেকে রুহ বের হয়ে যায় তখনই সে মৃতে পরিণত হয়। এই রুহে, যে রুহ নিয়ে মানুষ সর্বক্ষণ চলাফেরা করতেছে একজন লোক, তাকে যদি জিজ্ঞেস করা হয় যে তোমার রুহটা কেমন, হ্যাঁ ওইটা কত বড়, ওইটা কিভাবে কি করছে, তাহলে কি একজন মানুষের পক্ষে তার রুহের কোন ডিসক্রিপশন দেওয়া এটা কি সম্ভব, কোন বর্ণনা দিতে পারবে? পারবে না। কিন্তু রুহের অস্তিত্ব আছে এটাকে সে অস্বীকার করতে পারবে না। কেন দিতে পারবে না? যে সে রুহকে দেখতে পাচ্ছে না, অথচ তার মধ্যে সেটা, তার মধ্যেই সেটা আছে, কিন্তু এরপরেও সে এটার কোন বর্ণনা দিতে পারবে না যে এটা কেমন। আল্লাহ তাআলার ওজুদ আছে, অস্তিত্ব আছে, তিনি আছেন, এইটুকু আমরা জানি। হ্যাঁ, আল্লাহর সিফত আছে, গুণাবলী রয়ে, এটুকু আমরা জানি, কিন্তু সেটা কিভাবে সেটা বলা মানুষের পক্ষে সম্ভব নয়, কারণ সেটা তার অদৃশ্য। একটা ছোটখাটো বিষয়ে যে রোগ নিয়ে সে চিরকণ্ঠ চলাফেরা করতেছে সেটারই কোনো বিবরণ সে দিতে পারবে না। এমন আরো অনেক বিষয় রয়েছে যে এটার অস্তিত্ব থাকা সত্ত্বেও মানুষ সেটার বিবরণ দিতে পারে না, সেটা তার চোখের আড়ালে হওয়ার থাকার কারণে। হ্যাঁ, কিন্তু এরপরে এগুলাকে বিশ্বাস করে, স্বীকার করে, তো আল্লাহর আসমা এবং সিফাতকে বিশ্বাস করতে হবে, যদিও আমরা সেটার সম্পর্কে বিস্তারিত কিছু জানি না। আর যেহেতু সেগুলো আমাদের থেকে অদৃশ্য, সে তো নিজের পক্ষ থেকে কোরআন এবং সুন্নার বাইরে আল্লাহর আসমা এবং সিফাতের ব্যাপারে কোনো কিছু বলবো না। যেমন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জান্নাতে আমাদের জন্য যে সকল নিয়ামত রেখেছেন, হ্যাঁ আমরা সেগুলো সম্পর্কে কিছুই জানি না, সেগুলো কি হবে, কিন্তু জান্নাত আছে, জান্নাতের নিয়ামত রয়েছে, সেটুকু আমরা জানি। জান্নাতের মধ্যে ফাকিহা আছে, ফল ফ্রুট রয়েছে, খেজুর রয়েছে, ডালিম রয়েছে, আরো অনেক কিছু রয়েছেন, কিন্তু এগুলা কেমন, জান্নাতের ডালিম গুলা কেমন হবে, ওইখানের আপেল গুলা কেমন হবে, আমগুলো কেমন হবে, হ্যাঁ কোন সাইজের হবে, ওইগুলো সম্পর্কে, ওইগুলা তাৎপর্য সম্পর্কে আমরা কিছুই জানি না। শুধু জানি এখানে অসংখ্য নিয়ামত রয়েছে, জান্নাতের হুররা কেমন হবেন সে সম্পর্কে বিস্তারিত আমরা কিছু জানি না। আমাদের কাজ হলো ওইসব বিষয়ে আমাদের ইমান রাখা। মানুষের জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জান্নাতে যে সকল বিষয়ে, যে সব নিয়ামত রেখেছেন মুমিনদের জন্য, সে সম্পর্কে আল্লাহ নিজেই বলতেছেন, ফালা তাআলামু নাফসুন ফালা তাআলামু মা উখফিয়া লাহুম মিন কুররাতি আয়ুন জাযাআন বিমা কানু ইয়ামালুন। যে কোন অন্তর বলতে পারবে না, মা উখফিয়া মিন কুররাতি আয়ুন, তাদের চোখকে ঠান্ডাকারী, তাদের চোখের জন্য প্রশান্তিদায়ক কত কিছু আমি তাদের জন্য সেখানে রেখেছি, সেটা কোনো প্রাণতে পারবে না, কোনো মানুষ বলতে পারবে না। যে যা আমি মা কানো আমালুন, এটা তাদের কাজের প্রতিদান হিসেবে আমি তাদের জন্য রেখেছি। এগুলো আছে, জান্নাত আছে, জান্নাতের নাইম আছে, এই সবই সত্য, কিন্তু ওই আমরা জান্নাতকে দেখতে পাচ্ছি না, ওই নিয়ামত গুলাকে আমরা দুনিয়াতে থেকে দেখতেছি না, যার কারণে ওইগুলোর কোনো বিবরণ আমরা দিতে পারছি না। তো ঠিক এইভাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সিফাত আছে, কিন্তু ওই সিফাত গুলাকে যেহেতু আমরা দেখতে পাচ্ছি না, সেটা সিফাত গুলার কোন বিবরণ আমরা দেব না। জান্নাতের নিয়ামত যেটাকে আমরা স্বীকার করি, বিশ্বাস করি, হ্যাঁ ওইগুলা সম্পর্কে আল্লাহ বলছেন যে এটা কোনো মানুষ কোনো না বলতে পারবে না, জানে না কি রাখা হয়েছে ওইখানে, ওইগুলা কেমন। হাদিসে পৌঁছতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, আদাতু ইবাদিয়াস সালিহিন মা লা আইনুন রাআত ওয়া লা উযুনুন সামিআত ওয়া লা খাতারা আলা কলবি বাশার। যে আমি আমার নেককার বান্দাদের জন্য এমন কিছু তৈরি করে রেখেছি, মা লা আইনুন রাআত, যা কোনো চক্ষু দেখেনি, ওয়া লা উযুনুন সামিআত, যে সম্পর্কে কোনো কান কিছু শুনি, ওয়া লা খাতারা আলা কলবি বাশার, কোন মানুষের হৃদয়ে যেটা উপলব্ধি করতে পারেনি, মানুষ কোন অন্তর যেটা ইমাজিন করতে পারেনি, ওয়া লা খাতারা আলা কলবি বাশার। তো এইগুলো যেহেতু এই যে জান্নাত বলি, জাহান্নাম বলি, জাহান্নামের শাস্তি সম্পর্কে আমরা জানি, কিন্তু কি ধরনের শাস্তি রয়েছে তা আমরা বলতে পারবো না, ওইগুলা কেমন হবে তাও বলতে পারবো। রুহ সবই তো হলো মখলুক, সবই হলো আল্লাহ সৃষ্টি। তো এই সৃষ্টি সম্পর্কে যেহেতু আমাদের চোখের আড়ালে হওয়ার কারণে সৃষ্টি, এগুলো সৃষ্টি, এই সৃষ্টিগুলো শুধুমাত্র চোখের আড়ালে থাকার কারণে আমরা এগুলোর কোন বিস্তারিত ব্যাখ্যা দিতে পারি না, বলতে পারি না এগুলো সম্পর্কে কিছু। তাহলে মহান খালেক সম্পর্কে, মখলুক সম্পর্কে যেখানে আমরা চোখের আড়ালে হওয়ার কারণে কিছু বলতে পারি না, তো মহান খালেক সম্পর্কে আমরা কি করে বলবো তার তার গুণাবলী কেমন? এর জন্য আমরা বলবো যে মহান আল্লাহ রাব্বুল আলামিনের তার জাত এবার শান অনুযায়ী হইল কি তার সিফাত। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেমন, তার সিফাত গুলো তেমনি। আর তার গুণই কি সেটা, যেগুলো যেগুলো আল্লাহ তাআলা আমাদেরকে জানিয়ে দিয়েছেন কোরআন এবং সুন্নার মাধ্যমে, আমরা শুধু সেটুকুকে আল্লাহর গুণাবলী বলে মেনে নেব, এর বাইরে নিজের পক্ষে আল্লাহর জন্য কোনো গুণ সাব্যস্ত করব না। এই হইল যে আল্লাহর প্রতি, আল্লাহর আসমা এবং সিফাতের প্রতি বিশ্বাস, এভাবেই আমাদেরকে রাখতে হবে। এবং এগুলোর ক্ষেত্রে শেখুল ইসলাম ইবনে তাইমিয়া রহিমাহ বলছেন, মিন গাইরি তাহরিফ, মিন গাইরি তাহরিফ, এতে কোনো পরিবর্তন আনা যাবে না, আল্লাহর গুণাবলীর ক্ষেত্রে কোনো পরিবর্তন আনা যাবে না, কোনো পরিবর্তন শাব্দিক পরিবর্তন কিংবা অর্থগত পরিবর্তন কোন পরিবর্তন করা যাবে না। শাব্দিক পরিবর্তন সেটা কোনো একটা অক্ষর বাড়িয়ে দিয়ে কিংবা একটা অক্ষর কমিয়ে দিয়ে কিংবা একটা ওয়ার্ড বাড়িয়ে দিয়ে কিংবা একটা ওয়ার্ড কমিয়ে দিয়ে পরিবর্তন, যে কোনো উপায়ে পরিবর্তন হতে পারে। তো কোন ধরনের ইভেন আল্লাহর গুণাবলীর ক্ষেত্রে যে একটা অক্ষরকেও পরিবর্তন করা যাবে না, কোরআন এবং সুন্নাতে যেভাবে যে শব্দ এসেছে হুবহু সেই শব্দে বিশ্বাস করা। যেমন কোরআনে কারীমে আল্লাহ তাআলা বলছেন, আর রহমান আলাল আরশ ইস্তাওয়া, যে রহমান আরশে অধিষ্ঠিত। এখানে মুহাররিফিন যারা, এরা ইস্তাওয়া শব্দতে এই 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 ওয়ার্ডটাতে তারা একটা শব্দ সংযোজন, একটা অক্ষর সংযোজন করে ওইটাকে ইস্তাওয়াল্লা বানিয়ে ফেললো। ইস্তাওয়াল্লা, ইস্তাওয়া ওই শুধু লাম শব্দটা জোড়া দিয়ে ওইখানে ইস্তাওয়াল্লা বানিয়ে ফেললো, এটা গ্রহণযোগ্য না। যেভাবে এসেছে আর রহমান আলাল আরশি ইস্তাওয়া, ইস্তাওয়া বলা হচ্ছে, আমরা ইস্তাওয়া ইস্তাওয়াই বলবো, এটাকে ইস্তাওয়াল্লা বলবো না। আপনার রব এসেছেন বা আপনার রব আসবেন, এই যে কথাটা ওয়াল মালাকু সাফা, ফেরেশতারা সারিবদ্ধ ভাবে দাঁড়িয়ে থাকবেন এমন অবস্থায় আপনার রব আসবেন, তো এই কথাটাকে তারা এই যে আল্লাহ যে আশার যে গুণাবলী বলা হয়েছে, গুণাবলীর কথা বলা হয়েছে, তো এটাকে তারা এখানে একটা আরো একটা ওয়ার্ড বাড়িয়ে দিয়ে বললো, যা আমরু রব্বিক, এখানে যা রব্বুকের অর্থ হলো যা আমরু রব্বিক, যে আপনার রবের নির্দেশ আসলো। কিন্তু এই যে আমর শব্দটা তারা যারা এখানে সংযোজিত করলো, এর এর কি কোনো দলিল আছে? কোরআন এবং সুন্নতে কি তাই বলা হয়েছে? এ ধরনের কিছু বলা হয়েছে? বলা হয়নি। তারা এর বাইরে নিজের পক্ষ থেকে ওই ধরনের একটা ওয়ার্ড ওইখানে সংযোজন করছে। তো এটা হলো গিয়ে আল্লাহর আসমা এবং সিফাতের ক্ষেত্রে ইমানের পরিপন্থী বিষয়, যেভাবে আছে তাতে কোনো পরিবর্তন করব না, কোনো সংযোজন করব না, এটার কোনো পরিবর্তন করব না, শাব্দিক ভাবে হোক কিংবা অর্থের দিক থেকে হোক। তারপরে যেমন অনেক সময় এই পরিবর্তনটা কি দ্বারা হতে পারে, যেমন একটা একটা শব্দ একটা অক্ষর সংযোজনের মাধ্যমে, একটা ওয়ার্ড সংযোজনের মাধ্যমে, কিংবা একটা জের জবর পেশ, জের কিংবা জবর কিংবা পেশ, এই ধরনের একটা কিছু সংযোজন বা বিয়োজনের মাধ্যমে। যেমন আমি কি ওয়াকাল্লামাল্লাহু মূসা তাকলিমা, ওয়াকাল্লামাল্লাহু মূসা তাকলিমা, এর অর্থ হলো কি আল্লাহ তাআলা মূসার সাথে কথা বলেছেন, আল্লাহ তাআলা মূসার সাথে কথা বলেছেন। এখানে তারা কি করে, তারা বলে ওয়াকাল্লামাল্লাহ, ওই যে হু শব্দটা পেশকে এর পরিবর্তে তারা জবর ওইখানে অ্যাড করে ওয়াকাল্লামাল্লাহ বলে। যখনই তারা ওই পেশের পরিবর্তে যখন জবর দিয়ে পড়ে, তখন এর অর্থ হয় যে আল্লাহর সাথে মূসা কথা বলেছেন। আর আয়াত বলতেছে ওয়াকাল্লামাল্লাহু মূসা তাকলিমা, আল্লাহ মুসার সাথে কথা বলেছেন, আল্লাহ কথা বলেছেন। আর যদি ওইটাকে পেশের পরিবর্তে জবর দেওয়া হয় তো এর অর্থ হবে আল্লাহর সাথে মুসা কথা বলেছেন। এই দুইটার মধ্যে যথেষ্ট ডিফারেন্স। এই ধরনের কিছু এই যে শব্দের অক্ষরের জের জবর পেশের কোনো পরিবর্তন করব না, এক্স্যাক্টলি যেভাবে বলা হয়েছে ওই শব্দটাকে ঠিক সেভাবেই আল্লাহর সিফত বলে আমরা মেনে নেব। তারপরে যেমন তাহরিফ যে পরিবর্তনটা, এই দেখালাম আমরা তিনটা উদাহরণ, যে তিনটা উদাহরণ শাব্দিক, এগুলো হয়ে গেলি বাহ্যিক কিংবা শাব্দিক পরিবর্তন। অর্থের দিক দিয়ে পরিবর্তন যারা করে তারা যেমন অনেক সময় বলে যে রহমতের অর্থ হল এরাদাতুল ইনআম আর গজবের অর্থ হল এরাদাতুল ইন্তেকাম। আমরা রহমতকে আল্লাহর রহমত বলেই বুঝি যে আল্লাহর দয়া, কিন্তু তারা এরাদাতুল ইনআম তারা বলে রহমতের অর্থ হচ্ছে পুরস্কৃত করার ইচ্ছা বা পুরস্কার প্রদানের ইচ্ছা। আর আল্লাহর গজব, আল্লাহর রহমত বলতে তারা বলে যে আল্লাহর রহমত বলতে আল্লাহর পুরস্কার প্রদানের ইচ্ছা, আর আল্লাহর গজব বলতে তার শাস্তি প্রদানের ইচ্ছা। কিন্তু এই এই যে এই ধরনের কোন অর্থ করার পিছনে কোন দলিল নেই, কোরআন এবং সুন্নাহ দ্বারা এটা প্রমাণিত নয়, এই ধরনের কোরআন এবং সুন্নাহ এর কোন প্রমাণ নেই। আমরা বলবো যে রহমত, আল্লাহর রহমত বলতে আল্লাহর রহমতকেই বোঝানো হয়েছে, অন্য কোন অর্থ বোঝানো হয়নি। আল্লাহর গজব বলতে আল্লাহর খুদকেই বোঝানো হয়েছে, অন্য কোন অর্থ বোঝানো হয়নি। তো এর জন্য কোন তাহরিফ করা যাবে না, কোন পরিবর্তন করা যাবে না আল্লাহর নাম বা আল্লাহর গুণাবলীর ক্ষেত্রে। বলা তাতিল, এবং এগুলাকে তাতিল করা যাবে না। তাতিল, তাতিলের অর্থ হলো যে বাতিল করে দেয়া। তাতিলের শাব্দিক অর্থ হলো খালি করা। তাতিল হলো খালি করা, যে আল্লাহর আল্লাহকে সর্বপ্রকার গুণাবলী থেকে খালি করে দেয়া। মুআতিলা সম্প্রদায় তারা বলে যে আল্লাহর কোন গুণাবলী নেই, এই যে আল্লাহ থেকে আল্লাহকে সর্বপ্রকার গুণাবলী থেকে খালি করে দেয়া, এটাই হলো তাতিল। তো আল্লাহ গুণাবলী যেগুলো কোরআন এবং সুন্নাহ দ্বারা প্রতিষ্ঠিত সেগুলোকে বাতিল করা যাবে না, অস্বীকার করা যাবে না, এবং এমন বলা যাবে না যে আল্লাহর কোন গুণাবলী নেই। কারণ আমি আগেই বলেছি যে আল্লাহকে গুণাবলী মুক্ত করা, গুণাবলী মুক্ত করার অর্থ হইল গিয়ে আল্লাহর অস্তিত্বকে অস্বীকার করা। তাহরিফ এবং তাতিলের মধ্যে পার্থক্য হল এই যে তাহরিফ যে পরিবর্তন, পরিবর্তন এবং বাতিলকরণ বা খালিকরণ এই দুইটার মধ্যে পার্থক্য হল যে তাহরিফ হইল যে শব্দটাকে তারা স্বীকার করে, ওই গুণটাকে তারা স্বীকার করে, কিন্তু এর সঠিক শব্দ বা সঠিক অর্থটাকে অস্বীকার করে ভুল অর্থটাকে প্রতিষ্ঠিত করা কিংবা ভুল শব্দ প্রতিস্থাপন করা। যেমন জের জবর পেশ কিংবা ওয়ার্ড, কোন ওয়ার্ড বা কোন একটা অক্ষরের সংযোজন বা বিয়োজনের মাধ্যমে ওই গুণটাকে পরিবর্তন করা। তো ওই গুণটাকে পরিবর্তনের কারণে গুণের সঠিক অর্থ বা গুণের যে প্রকৃত রূপ, যেটা শব্দের সঠিক প্রকৃত রূপ, আসল রূপ যেটা, ওই রূপটাকে পরিবর্তন করে একটা ভুল রূপে ওইটাকে স্বীকার করা। তারা সিফত গুণাবলীকে স্বীকার করে কিন্তু গুণাবলীর সঠিক রূপটাকে বাদ দিয়ে ভুল রূপটাকে কিংবা ভুল অর্থটাকে গ্রহণ করা, এটা হলো তাহরিফ। পক্কাতে তাতিল হল যে কোন সঠিক অর্থটাকে বাদ দিয়ে দেয়া, কোন অল্টারনেট নিয়ে আসা ছাড়া, বিকল্প কিছু ছড়ায়, একদম সরাসরি সঠিক অর্থটাকে বাদ দেয়া, এটা হলো তাতিল। সঠিক অর্থটাকেই অস্বীকার করা, এটা হলো তাতিল। মুআতিলা সম্প্রদায় যারা, এরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সিফাত তারা অস্বীকার করে। তো আমরা আল্লাহ তাআলার গুণাবলীর ক্ষেত্রে কোন তাহরিফ পরিবর্তন করব না, এগুলাকে বাতিল সাব্যস্ত করব না। ওয়াত-তাকইয়িদ, তাকইয়িদ হইল যে কোন কিছুর আকার বা একটা আকৃতি সাব্যস্ত করা, মানে গায়রি তাকইয়িদ, আল্লাহর সিফাতের আকৃতি সাব্যস্ত করব না। কেন করব না? কারণ কিভাবে কোন আকৃতি সাব্যস্ত করব আমরা তো সেটাকে দেখছি না, সেটা আমি কিভাবে আকৃতি সাব্যস্ত করব। তাছাড়া কথা হলো যে আমরা যদি কোনো আকৃতি সাব্যস্ত করতে যাই, তাহলে সে আকৃতি সাব্যস্ত আমরা তো করব অবশ্যই লোকের, কোন সৃষ্ট জীবের আকৃতি প্রস্তুত করব। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি তো হলেন খালেক, তো খালেকের আকৃতি মখলুকের আকৃতি দিয়ে কিভাবে এটাকে সাব্যস্ত করব? প্রথম কথা হলো যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের থেকে অদৃশ্য, আমরা তাকে দেখছি না, সুতরাং কোন আকার নির্ধারণ করা এটা কোনোভাবেই আমাদের পক্ষে সম্ভব না। দ্বিতীয় কথা হলো যে যদি আমরা কোনো আকার নির্ধারণ করি, যেমন কোন মানুষ যদি কোন ছবি আঁকে, তাহলে সে ছবি আঁকবে জগতের সাথে সে যা কিছু দেখছে সেগুলোর মধ্যে হয়তো একটা ছবি আঁকবে, এর বাইরে তো কিছু পারবে না। তো আল্লাহকে দেখছে না, কিসের ছবি বা কিসের আকৃতি সে নির্ধারণ করবে? এখান তো যদি করেও তাহলে তো ওই জগতের মধ্যে হতে কিছুর একটা আকৃতি সে নির্ধারণ করতে হবে। তো জগৎ সেটা হচ্ছে মখলুক বা সৃষ্ট, তিনি স্রষ্টাকারীর আকৃতি সৃষ্ট বস্তুর আকৃতি কি সমান হবে? অবশ্যই না। সুতরাং আল্লাহর কোন আকৃতি নির্ধারণ করা যাবে না। من غير تكييف ولا تمثيل আল্লাহর কোন উদাহরণ সাব্যস্ত করা যাবে না, আল্লাহর কোন উপমা দেওয়া যাবে, আল্লাহ ওই বস্তুর মতো, আল্লাহ অমুখের মতো, এই ধরনের কিছু বলা যাবে না। তমসিল, আল্লাহর কোন উপমা উদাহরণ দেওয়া যাবে না, কারণ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন লাইসা কামিসলিহি শাইউন ওয়া হুয়াস সামিউল বাসির। লাইসা কামিসলিহি শাই, আল্লাহর মতো কোনো জিনিস নেই, আল্লাহ আল্লাহর মতোই, বস্তুই আল্লাহর মতো না, আর আল্লাহ কোনো বস্তুর মতো না। লাইসা কামিসলিহি শাইউন, লাইসা কামিসলিহি শাইউন, আল্লাহর মতো কোনো বস্তু নেই, আল্লাহ আল্লাহর মতোই। সুতরাং আল্লাহর কোন উদাহরণ, আল্লাহর কোন উপমাস দেওয়া যাবে না। ইমান বিল আসমা ইল্লাহি ওয়া সিফাতিহি ক্ষেত্রে আমাদেরকে এই বিষয়গুলো মনে রাখতে হবে যে যেভাবে কোরআন এবং সুন্নতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার গুণের বর্ণনা দিয়েছেন, আমরা সেভাবেই খুব সেগুলোর উপরে সেভাবে বিশ্বাস করব, তাতে কোনো পরিবর্তন করব না, এই গুণাবলীকে আমরা বাতিল সাব্যস্ত করব না, এগুলোর কোনো আকার নির্ধারণ করব না এবং এই কোনো উপমা নির্ধারণ করব না। আজকের আলোচনা এই পর্যন্তই আমরা পাঠি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এর দ্বারা আমাদেরকে উপকৃত হওয়ার তৌফিক দান করুন। ইনশাআল্লাহ পরবর্তী দর্শে আমরা বাকিটুকু আলোচনার চেষ্টা করবো। বিসমিল্লাহ, বারাকাল্লাহু ফিকুম।
ওয়া ফিকুম আসসালাম।